দানিয়েলের পুস্তক নম্বর ৫৪। অন্তিম দিনের উন্মোচন। বোঝার সন্ধানে দানিয়েল।
আমরা সম্প্রতি একটি প্রবন্ধ শেষ করেছি প্রফেটস অ্যান্ড কিংস গ্রন্থ থেকে একটি অংশ উদ্ধৃত করে, যেখানে সিস্টার হোয়াইট উল্লেখ করেছেন যে দানিয়েল চেষ্টা করছিলেন জেরেমিয়ার মাধ্যমে পূর্বঘোষিত ৭০ বছরের বন্দিদশার সঙ্গে সেই ২৩০০ বছরের সম্পর্কটি বুঝতে, যার সম্পর্কে তিনি দর্শনে এক স্বর্গীয় দর্শনার্থীর ঘোষণা শুনেছিলেন যে ঈশ্বরের পবিত্র স্থান পরিশুদ্ধ হওয়ার আগে এই সময় অতিবাহিত হবে।
আরেকটি দর্শনের মাধ্যমে ভবিষ্যতের ঘটনাবলীর ওপর আরও আলোকপাত করা হল এবং এই দর্শনের শেষ প্রান্তেই দানিয়েল শুনলেন এক পবিত্রজন কথা বলছে, আরেক পবিত্রজন সেই কথা বলা পবিত্রজনকে বলল এই দর্শন কতকাল অবধি থাকবে। দানিয়েল ৮:৫-১৩, যে উত্তরটি দেওয়া হল ২৩০০ দিন পর্যন্ত, তখন পবিত্র স্থান সূচি করা হবে, ১৪ তা তাকে গভীর বিভ্রান্তিতে ফেলল। তিনি আন্তরিকভাবে দর্শনের অর্থ খুঁজতে লাগলেন। জিরোমিয়ার মাধ্যমে পূর্ববাণীকৃত ৭০ বছরের বন্দিদশা এবং দর্শনে তিনি যে স্বর্গীয় দর্শনার্থীর কাছ থেকে শুনেছিলেন ঈশ্বরের পবিত্র স্থান সূচি হওয়ার আগে ২৩০০ বছর অতিবাহিত হবে, এই দুটির মধ্যে সম্পর্কটি তিনি বুঝতে পারলেন না। স্বর্গদূত গাব্রিয়েল তাকে আংশিক ব্যাখ্যা দিলেন, তবু যখন ভাববাদী এই কথাগুলো শুনলেন এই দর্শন বহুদিনের জন্য হবে, তখন তিনি অজ্ঞান হয়ে পড়লেন। আমি দানিয়েল অজ্ঞান হয়ে পড়লাম, এভাবে তিনি তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন, এবং কয়েকদিন অসুস্থ ছিলাম, পরে আমি উঠে দাঁড়ালাম এবং রাজার কাজ করলাম, আর আমি দর্শন দেখে বিস্মিত হলাম, কিন্তু কেউই তা বুঝতে পারল না। ২৬:২৭। ভাববাদীরা ও রাজারা পোচত্রে পম্পোচপ্পট।
মিলারাইটরা তাদের প্রচারিত মৌলিক বার্তাটির সম্পূর্ণ বোঝাপড়ায় কখনো পৌঁছাতে পারেনি, যখন সেই সময় এলো যে যিহুদা গোত্রের সিংহ ৭ কাল বিষয়ে আরও তথ্য প্রদান করতে চাইলেন, তখন তারা লাওদিকীয় অভিজ্ঞতায় প্রবেশ করল এবং ৭ বছর পরে ৭ কালের আলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করল। তারা ৭০ বছর ও ২৩০০ বছরের মধ্যকার পূর্ণ সম্পর্ক কখনো দেখেনি, যা দানিয়েল আন্তরিকভাবে বুঝতে চেয়েছিলেন। দানিয়েল অন্তিম দিনের ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করেন।
প্রাচীন ইসরায়েলকে দেওয়া চুক্তির একটি অংশ ছিল ভূমির সব বাত, অর্থাৎ প্রতি ৭ম বছরে ভূমিকে বিশ্রাম দেওয়ার বিধান। সেই চুক্তিতে ৭ বছরের চক্র ৭ বার পুনরাবৃত্তির কথাও অন্তর্ভুক্ত ছিল। এতে আরও বলা ছিল যে ৭টি ৭ বছরের চক্রের ৪৯ বছর শেষে জুবিলি নামে পরিচিত উৎসবে সম্পত্তি ও দাসদের মুক্তি ও পুনরুদ্ধার করা হবে। ইহুদিরা সেই চুক্তির নীতিগুলির প্রতি অবাধ্য হয়েছিল এবং দুই বংশাবলী উল্লেখ করে যে নবী জিরমিয়া যে ৭০ বছরের বন্দিত্বের কথা বলেছেন তা পূর্ববর্তী ৪৯০ বছরের বিদ্রোহের প্রতিফলন ছিল। ৪৯০ বছরে যদি প্রাচীন ইসরায়েল লেবীয় পুস্তক ২৫-এ নির্ধারিত সেই চুক্তির নির্দেশ মান্য করত, তবে মোট ৭০টি বছর থাকত যখন ভূমি বিশ্রাম পেত। বাইবেলীয় হিসাবে ১ বছর ৩৬০ দিন এবং ৩৬০কে ৭ দিয়ে গুণ করলে হয় ২৫২০ দিন।
৭০ বছরটি ভূমির বিশ্রামের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত এবং সেটি ৭ গুণের সঙ্গেও সম্পূর্ণভাবে যুক্ত। দানিয়েল ঈশ্বরের পবিত্র স্থান সূচীকরণ হওয়ার আগে যে ২৩০০ বছর তার সঙ্গে ৭০ বছরের বন্দিদশার সম্পর্কটি বুঝতে চাইছিলেন। অতএব তিনি ছাজন দর্শন ও মারে দর্শনের পারস্পরিক সম্পর্কটি বুঝতে চাইছিলেন। লেবীয় পুস্তক ২৫ ও ২৬-এ ভূমির বিশ্রামকে এবং জিরোমিয়া যে ৭০ বছরের বন্দিদশার কথা বলেছেন তাকে স্বীকার না করলে ওই সম্পর্কটি বোঝা অসম্ভব। আপনি যদি বিশ্বাস না করেন যে ৭ গুণ ভবিষ্যৎবাণীমূলক ২৫২০ বছরের একটি কালপর্বকে নির্দেশ করে, তবে আপনি নিজেকে শেষকালের দানিয়েলের দ্বারা প্রতিনিধিত্ব প্রাপ্তদের অন্তর্ভুক্ত থেকে সরিয়ে ফেলছেন। মিলেরাইটরা ৭ গুণকে সময় ভবিষ্যৎবাণী হিসেবে মানতেন, কিন্তু অ্যাডভেন্টবাদ আর তা মানে না।
অন্যান্য সব নবীর মতোই দানিয়েলও পৃথিবীর শেষকালে ঈশ্বরের জনগণকে প্রতিনিধিত্ব করেন এবং ২০ বছর ৭ কাল ও ২৩০০ বছরের মধ্যে সম্পর্ক বোঝার তার আকাঙ্ক্ষা সম্পর্কে সিস্টার হোয়াইটের মন্তব্য শেষ দিনের ঈশ্বরের জনগণের যে আকাঙ্ক্ষা থাকা উচিত তাই উপস্থাপন করে। আগের নিবন্ধগুলোতে যেমন বলা হয়েছে
1843 ও 1850 সালের চার্টে উপস্থাপিত এমন কোনো সত্য নেই যা সিস্টার হোয়াইটের লেখায় সরাসরি বারবার সমর্থিত নয়।
শেষ দিনগুলোর মধ্যরাত্রির আহ্বানে মিলারের রত্নগুলি দশগুণ বেশি উজ্জ্বল হয়ে দীপ্ত হবে এবং তাতে সেই রত্নগুলি অ্যাডভেন্টবাদের কুমারীদের জন্য চূড়ান্ত পরীক্ষার প্রতিনিধিত্ব করে। সেই রত্নগুলো হাবাক্কুকের তক্তাসমূহে উপস্থাপিত ভিত্তিমূল সত্য এবং মিলারের ঘরের মাঝখানের টেবিলের ওপর রাখা সিন্দুকে থাকা রত্নগুলিও সেই একই সত্যের প্রতীক। ভিত্তিমূল পরীক্ষাই চূড়ান্ত পরীক্ষা, তবে ভাববাণীর আত্মার কর্তৃত্ব তেমনই। মিলারের স্বপ্নে রত্নরূপে প্রতিকায়িত সেই ভিত্তিমূল সত্যগুলোকে প্রত্যাখ্যান করা মানেই একই সঙ্গে ভাববাণীর আত্মাকেও প্রত্যাখ্যান করা।
শয়তানের একেবারে শেষ প্রতারণা হবে ঈশ্বরের আত্মার সাক্ষ্যকে প্রভাবহীন করে দেওয়া। যেখানে দর্শন নেই সেখানে জনগণ ধ্বংস হয়। হিতোপদেশ 29:18। শয়তান বিভিন্ন উপায়ে ও বিভিন্ন মাধ্যমে কৌশলে কাজ করবে ঈশ্বরের অবশিষ্ট জনগণের সত্য সাক্ষ্যের প্রতি আস্থা নাড়িয়ে দিতে। সে বিভ্রান্ত করতে ভ্রান্ত দর্শন নিয়ে আসবে এবং মিথ্যাকে সত্যের সঙ্গে মিশিয়ে দেবে, এমনভাবে মানুষকে বিতৃষ্ণ করবে যে তারা দর্শন নাম বহন করে এমন সব কিছুকেই এক প্রকার ধর্মান্ধতা বলে গণ্য করবে। কিন্তু সৎ হৃদয়ের মানুষরা মিথ্যা ও সত্যের তুলনা করে তাদের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে। সিলেক্টেড মেসেজেস খণ্ড 2:78।
আমরা এখন 29:87 টান্ন থাকে 1800 পর্যন্ত মিলারাইটদের ইতিহাসে যে জ্ঞানের বৃদ্ধি ঘটেছিল তা পর্যালোচনা করছি। তবে আমরা দেখছি যে মিলারাইটরা তাদের ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগে সঠিক হলেও যে ঐতিহাসিক প্রেক্ষাপটে তাদের উত্থান ঘটেছিল সেই প্রেক্ষাপটেই তারা সীমাবদ্ধ ছিল। আমরা এখন অন্তিম দিনগুলোতে এবং অ্যাডভেন্টিজমের শেষ প্রজন্মে চতুর্থ আছি। এই সময়ে অ্যাডভেন্টিজম ঐতিহ্য ও রীতিনীতির নকল রত্ন দ্বারা এমনভাবে আচ্ছন্ন হয়েছে যে এটি আর জানে না ভিত্তিমূলক সত্যগুলো কী ছিল। সেই সত্যগুলো কী তা না জানার ফলে অ্যাডভেন্টিজম সেসব সত্যের তাৎপর্য বুঝতে পারে না এবং সেগুলোকে রক্ষা ও সংরক্ষণ করার পুনঃপুন নির্দেশকে অর্থহীন করে তোলে।
উলাই নদীর দর্শন সম্পর্কে গাব্রিয়েলের ব্যাখ্যায় আরও অগ্রসর হওয়ার আগে আমরা মৌলিক সত্যসমূহ এবং ভবিষ্যৎবাণীর আত্মার কর্তৃত্বের সঙ্গে সম্পর্কিত কয়েকটি প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করব। আধুনিক ধর্মতত্ত্ববিদরা যুক্তি দেন যে নিম্নোক্ত পাঠ্যাংশটি নির্দেশ করে যে বাইবেলের সময় সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘটি হল 2300 বছর।
খ্রিস্টের প্রথম আগমনে রাজ্যের সুসমাচার প্রচারকারী শিষ্যদের অভিজ্ঞতার সমতুল্য অভিজ্ঞতা হয়েছিল তাদের, যারা তার দ্বিতীয় আগমনের বার্তা প্রচার করেছিলেন। যেমন শিষ্যরা বেরিয়ে প্রচার করতেন, সময় পূর্ণ হয়েছে, ঈশ্বরের রাজ্য আসন্ন, তেমনি মিলার ও তার সহকর্মীরা ঘোষণা করেছিলেন যে বাইবেলে উপস্থাপিত সর্বাপেক্ষা দীর্ঘ ও সর্বশেষ ভবিষ্যৎবাণীমূলক কালসীমা প্রায় শেষ হতে চলেছে, বিচার আসন্ন এবং চিরস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হতে চলেছে। সময় সংক্রান্ত বিষয়ে শিষ্যদের প্রচার দানিয়েল 9:70 ওপর ভিত্তি করেছিল। মিলার ও তার সহকর্মীদের দেওয়া বার্তা ঘোষণা করেছিল দানিয়েল 8:14 বর্ণিত 300 দিনের পরিসমাপ্তি, যার একটি অংশই হল সেই 70 সপ্তাহ। উভয়ের প্রচারই একই মহান ভবিষ্যৎবাণীমূলক কালসীমার ভিন্ন ভিন্ন অংশের পরিপূরণকে ভিত্তি করেছিল। প্রথম শিষ্যদের মতোই উইলিয়াম মিলার এবং তার সহযোগীরা তারা যে বার্তা বহন করছিলেন তার তাৎপর্য নিজেরাই সম্পূর্ণরূপে বুঝতে পারেননি। গির্জায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ভুলগুলো তাদেরকে ভবিষ্যৎবাণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিক ব্যাখ্যায় পৌঁছাতে বাধা দিয়েছিল। অতএব ঈশ্বর যে বার্তাটি বিশ্বকে জানানোর জন্য তাদের ওপর ন্যস্ত করেছিলেন তারা সেটিই ঘোষণা করলেও তার অর্থ সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে তারা হতাশার সম্মুখীন হয়েছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 351।
উক্ত অংশে বলা হয়েছে মিলার ও তার সহযোগীরা ঘোষণা দিয়েছিলেন যে বাইবেলে উপস্থাপিত দীর্ঘতম ও সর্বশেষ ভবিষ্যৎবাণীমূলক সময়কালটি প্রায় সমাপ্ত হতে চলেছিল এবং ধর্মতাত্ত্বিকরা দাবি করেন যে সেই দীর্ঘতম ও সর্বশেষ ভবিষ্যৎবাণীমূলক সময়কালটি হল 2300 বছর। তারা আরও দাবি করেন যে অংশটিতে সিস্টার হোয়াইট এটিকেই চিহ্নিত করছেন, কারণ তাদের কথায় তিনি সরাসরি 2300 বছরের সময়কালটির কথাই বলছেন। তারা 70 বছর ও 2300 বছরের সময়কালটির কোনো সম্পর্কের প্রতি অন্ধ। দানিয়েল যে আলোর অর্থ অনুধাবন করতে চাইছিলেন তার প্রতিও তারা অন্ধ।
এলেন হোয়াইট ছিলেন একজন মিলারাইট এবং তিনি 1843 সালের অগ্রদূত চার্টে
এবং এফডি নিকোলস কর্তৃক প্রকাশিত 1850 সালের অগ্রদূত চারটে অঙ্কিত বার্তাগুলি জানতেন। নিকোলসের দ্বারা প্রস্তুত 1850 সালের সেই চারটি নিকোলসের বাড়িতেই প্রস্তুত করা হয়েছিল, ঠিক সেই সময় যখন জেমস ও এলেন হোয়াইট নিকোলসের সাথে বসবাস করছিলেন। বাইবেলের ভবিষ্যৎবাণীমূলক সবচেয়ে দীর্ঘ সময়কাল যা ওই দুই চার্টে উপস্থাপিত তা 2300 বছর নয়, তা হল লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 7 বার।
পূর্ববর্তী অংশটিকে 2300 বছরকে সবচেয়ে দীর্ঘ ও শেষ ভবিষ্যৎবাণীমূলক সময়কাল হিসেবে ঐশী অনুপ্রেরণায় নির্দিষ্ট করা হয়েছে বলে দাবি করা মানে সিস্টার হোয়াইটের লেখাগুলোকে সবিরোধী করে তোলা। যদি তিনি এই অংশ সম্পর্কে ধর্মতত্ত্ববিদদের দাবিকে বিশ্বাস করে থাকেন, তাহলে তিনি যখন সেভেন টাইমসকে সমর্থন করে এমন চার্টগুলো অনুমোদন করেন তার অর্থ কি?
আমি দেখেছি যে 1833 সালের চার্টটি প্রভুর হাত দ্বারা পরিচালিত হয়েছিল এবং এটি পরিবর্তন করা উচিত নয়। যে সংখ্যাগুলি তিনি যেমন চেয়েছিলেন তেমনই ছিল, যে তার হাত তার ওপর ছিল এবং কিছু সংখ্যার মধ্যে একটি ভুল আড়াল করে রেখেছিল যাতে কেউ তা দেখতে না পারে যতক্ষণ না তার হাত সরিয়ে নেওয়া হয়েছিল। আর্লি রাইটিংস 74।
যারা তাদের ঐতিহ্য ও উপকথা রক্ষা করতে চান তারা যুক্তি দিতে পারেন যে 1823 সালের চার্টে প্রভু সেভেন টাইমস এর ভোল্টির ওপর তার হাত রেখেছিলেন যতক্ষণ না তিনি পরে কোনো সময় তার হাত সরিয়ে নেন। সেই পূর্বধারণার সমস্যা হল সিস্টার হোয়াইট স্পষ্ট করে বলেছেন প্রভু কখন সংখ্যাগুলোর ওপর থেকে তার হাত সরিয়েছিলেন। তার হাত 22 অক্টোবর 1846 আগেই প্রথম হতাশার ঠিক পরেই সরানো হয়েছিল। ওই ঘটনার বিষয়ে তার সাক্ষ্যে তিনি যে ভুলটি সংশোধিত হয়েছিল তা চিহ্নিত করেছেন এবং পরিষ্কার যে সেই ভুলটি সেভেন টাইমস ছিল না।
সেসব বিশ্বস্ত হতাশ লোকেরা যারা বুঝতে পারছিল না কেন তাদের প্রভু আসেননি, তাদের অন্ধকারে ফেলে রাখা হয়নি, আবার তাদের বাইবেল খুলে ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো অনুসন্ধান করতে পরিচালিত করা হল। হিসাবের ওপর থেকে প্রভুর হাত সরিয়ে নেওয়া হল এবং ভুলটির ব্যাখ্যা দেওয়া হল। তারা দেখলেন যে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল 1824 সাল পর্যন্ত বিস্তৃত এবং 1833 সালে ভবিষ্যৎবাণীমূলক সময়কাল সমাপ্ত হয়েছে। এটা দেখাতে যে একই প্রমাণ তারা উপস্থাপন করেছিলেন সেটাই প্রমাণ করল যে সেগুলো 1824 সালে সমাপ্ত হবে। আর্লি রাইটিংস 237।
যখন প্রভুর হাত চিত্রসমূহ থেকে সরানো হল এবং ভুলটি ব্যাখ্যা করা হল, তখন তারা উপলব্ধি করল যে একই প্রমাণ যা তারা উপস্থাপন করেছিল দেখাতে যে ভবিষ্যৎবাণীমূলক সময়কালসমূহ 1883 সালে সমাপ্ত হয়েছে সেটিই প্রমাণ করেছিল যে সেগুলো 1844 সালে শেষ হবে। যেসব ভবিষ্যৎবাণীমূলক সময়কাল প্রথমে মনে করা হয়েছিল 1843 সালে শেষ হবে সেগুলো 1843 সালের চার্টে উপস্থাপিত ছিল, যে চার্টটি 300 মিলারাইট প্রচারকের প্রত্যেকেই ব্যবহার করেছিলেন। সেই চার্টে উপস্থাপিত যে সময়কালসমূহ 1843 সালে শেষ হয়েছে বলে দেখানো হয়েছিল সেগুলো ছিল দানিয়েল অধ্যায় 8 পদ 14-এর 2300 বছর, লেবীয় পুস্তক অধ্যায় 26-এর 2520 বছর এবং দানিয়েল অধ্যায় 12-এর 1335 বছর। প্রথম হতাশার পর প্রভু ভুলটির উপর থেকে তার হাত সরিয়ে নিলেন এবং তখন মিলারাইটরা স্বীকার করল যে একই প্রমাণ 1843 সালে ভবিষ্যৎবাণীমূলক সময়কালসমূহের সমাপ্তি নির্দেশ করেছিল সেটি আসলে প্রমাণ করে যে সেই কালসমূহ 1840-44 সালে শেষ হয়েছিল।
1850 সালের চারটি 1850 সালে প্রস্তুত করা হয়েছিল এবং 1861 সালের জানুয়ারিতে বাজারে আসে। এলেন হোয়াইট লিপিবদ্ধ করেছিলেন যে চার্টটি হাবাক্কুকেরও পরিপূর্ণতা ছিল, যেমন তিনি 1833 সালের চার্ট সম্পর্কেও লিপিবদ্ধ করেছিলেন। সেই চার্টটি লেবীয় পুস্তক 26-এর 7 বার হিসেবে দীর্ঘতম ভবিষ্যৎবাণীমূলক সময়কালও উপস্থাপন করেছিল।
আমি দেখেছি যে ভাই নিকোলস কর্তৃক চার্টটির প্রকাশনায় ঈশ্বর ছিলেন। আমি দেখেছি যে বাইবেলে এই চার্ট সম্বন্ধে একটি ভাববাণী ছিল এবং যদি এই চার্ট ঈশ্বরের লোকদের জন্য নির্দিষ্ট হয়ে থাকে, যদি এটি একজনের জন্য যথেষ্ট হয় তবে অন্যজনের জন্যও তা যথেষ্ট, আর যদি কারো জন্য বৃহত্তর পরিসরে অঙ্কিত একটি নতুন চার্টের প্রয়োজন হয়ে থাকে তবে সকলেরই ততটাই প্রয়োজন। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস ভলিউম 13, 359।
এই দাবি সঠিক যে সিস্টার হোয়াইট যে কথা উল্লেখ করেছেন, মিলারাইটরা বাইবেলে উপস্থাপিত সবচেয়ে দীর্ঘ ও সর্বশেষ ভবিষ্যৎবাণীমূলক সময়কাল শীঘ্রই শেষ হতে চলেছে বলে ঘোষণা করেছিলেন, তা সত্য, কারণ তারা সত্যিই তা করেছিল। সবচেয়ে দীর্ঘ ভবিষ্যৎবাণীমূলক সময়কাল বলতে 2300 বছর বোঝানো। এ দাবি সিস্টার হোয়াইটের সাক্ষ্যকে তারই বিরুদ্ধে এবং ঐতিহাসিক নথির বিরুদ্ধেও দাঁড় করায়। ওই মন গড়া কাহিনী বিশ্বাস করা মানে মিথ্যা বিশ্বাস করা, আর অন্তিমকালে যারা মিথ্যা বিশ্বাস করতে বেছে নেয় তারা তা করে কারণ তারা সত্যকে ভালোবাসে না।
ক্রুশের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে যিশু নিজেকে কোনো ধরনের ঐশ্বরিক সংজ্ঞাহীনকারী দ্বারা অলৌকিকভাবে অসার করে নেননি। যিশু ঐশ্বরিক যন্ত্রণাই সহ্য করেছিলেন, যা তার সৃষ্টির যে কেউ সহ্য করতে পারে তার সীমার অনেক ঊর্ধ্বে। তবু মানুষ সৃষ্টি হয়েছে তার স্বরূপে এবং ঐশ্বরিক অনুপ্রেরণা জানায় যে মানুষকেও তিনি যেভাবে জয়ী হয়েছিলেন সেভাবেই জয়ী হতে হবে। ক্রুশের যন্ত্রণা সহ্য করতে খ্রিস্টকে যে গুণটি সক্ষম করেছিল তা ছিল তার নিজের একটি গুণ, আর সেই গুণটি মানুষের মধ্যেও আছে।
আমাদের বিশ্বাসের আরম্ভকারী ও সমাপ্তিকারী যিশুর দিকে তাকিয়ে থাকি, যিনি সম্মুখে স্থাপিত আনন্দের জন্য ক্রুশের কষ্ট সহ্য করেছেন, লজ্জাকে তুচ্ছ জ্ঞান করে এবং ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসেছেন। হিব্রু 12:37।
যিশু ক্রুশের যন্ত্রণা সহ্য করেছিলেন কারণ তার সামনে একটি লক্ষ্য স্থির ছিল, আর আমরা তার সাদৃশ্যে সৃষ্টি হয়েছি, ফলে আমরা লক্ষ্য প্রণোদিত সত্তা। এটা আমাদের সৃষ্টিগত নকশার অংশ। যদি আমাদের এমনভাবে বিশ্বাস করানো হয়ে থাকে যে অ্যাডভেন্টবাদের ভিত্তি বোঝা তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে সেটা করার কোনো প্রেরণাই আমাদের থাকবে না। ওই লাওদিকীয় অবস্থাকে অতিক্রম করার জন্য পবিত্র আত্মা যে একমাত্র ঐশ্বরিক প্রেরণা জাগাতে পারেন তা হল সত্যের প্রতি ভালোবাসা। সত্যের প্রতি সেই ভালোবাসা পরীক্ষা হবে এমন সহজ রীতিনীতি ও ঐতিহ্যের প্রাপ্যতায়, যা আমাদের চুলকানো কান শান্ত করতে রচিত। যদি লাওদিকীয় স্বাচ্ছন্দ্যে আমরা নিজেরা সত্য বোঝার কোনো আকাঙ্ক্ষা না রাখি, তবে আমরা হারিয়ে যাব। আজ অ্যাডভেন্টবাদ এই অবস্থাতেই দাঁড়িয়ে আছে।
শেষ দিনগুলিতে ঈশ্বরের লোকদের মধ্যে দানিয়েল একটি উদাহরণ, যারা ভবিষ্যৎবাণীর বাণীর মাধ্যমে 70 বছরের বন্দিদশা এবং 2300 বছরের ভবিষ্যৎবাণীর মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করছেন। 2300 বছরের ভবিষ্যৎবাণীকে সর্বাধিক দীর্ঘ এবং শেষ ভবিষ্যৎবাণীমূলক কালপর্ব হিসেবে চিহ্নিত করা মানে অ্যাডভেন্টবাদের মৌলিক সত্যগুলোকে অস্বীকার করা এবং একই সঙ্গে ভবিষ্যৎবাণীর আত্মার কর্তৃত্বকেও অস্বীকার করা। মিলারাইটরা যখন সর্বাধিক দীর্ঘ এবং শেষ ভবিষ্যৎবাণীমূলক কালপর্ব উপস্থাপন করেছিলেন সেটি 2300 বছর ছিল, এমন দাবি করা ঐতিহাসিক নথিকে অস্বীকার করার সামিল।
ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের ভয় করার কিছুই নেই, কেবল তখনই যখন আমরা ভুলে যাব যে কিভাবে প্রভু আমাদের পরিচালিত করেছেন এবং আমাদের অতীত ইতিহাসে তার শিক্ষা। লাইফ স্কেচেস 196।
মারেহ ও ছাজন উভয় দর্শনের অর্থ বুঝিয়ে দিতে গাব্রিয়েল এলেন এবং তিনি দানিয়েলকে মানসিকভাবে এই দুই দর্শনকে পৃথক করে রাখতে নির্দেশ দিলেন, যদিও সেগুলোর মধ্যে স্পষ্টতই এক ভবিষ্যৎবাণীমূলক সম্পর্ক ছিল। দর্শনটিতে অন্তর্ভুক্ত ছিল বাইবেলের ভবিষ্যৎবাণীতে 7 ও 8 নম্বর অধ্যায়ে বর্ণিত রাজ্যসমূহ, যা দ্বিতীয় অধ্যায়ে উল্লিখিত একই রাজ্যগুলোর পুনরাবৃত্তি ও সম্প্রসারণ ছিল। সেই তথ্যের মধ্যে ছিল এক স্বর্গীয় কথোপকথন, যেখানে একটি দর্শনকে ঈশ্বরের পবিত্র স্থান ও তার জনগণকে পদদলিত করার ঘটনা হিসাবে উপস্থাপিত করা হয়েছিল, আর অন্য দর্শনকে জনগণ ও পবিত্র স্থান পুনঃস্থাপনের কাজ হিসাবে উপস্থাপিত করা হয়েছিল।
গাব্রিয়েল যখন ব্যাখ্যাটি উপস্থাপন করেছিলেন, যা শেষ পর্যন্ত মিলারাইটদের ঘোষিত বার্তার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, তখন দুটি দর্শনের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান ছিল, যা লক্ষ্য করা উচিত তাদের যারা ব্যাখ্যার মানসিক পৃথকীকরণের আদেশ পালন করেন। পার্থক্যগুলোর একটি প্রতিফলিত হয়েছে দুটি শব্দে, উভয় শব্দই ডিটারমিন্ড হিসেবে অনুদিত।
70 সপ্তাহ তোমার জাতি ও তোমার পবিত্র নগরের উপর নির্ধারিত হয়েছে, অপরাধের অবসান ঘটাতে, পাপের পরিসমাপ্তি ঘটাতে, অধর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে, চিরন্তন ধার্মিকতা আনতে, দর্শন ও ভাববাণীকে সিলমোহর দিতে এবং পবিত্রতমকে অভিষিক্ত করতে। অতএব জেনে ও বুঝে নাও যে জিরুসালেম পুনঃস্থাপন ও নির্মাণের আদেশ জারি হওয়া থেকে অভিষিক্ত রাজপুত্রের আগমন পর্যন্ত হবে 7 সপ্তাহ এবং 62 সপ্তাহ। সেই সময়ে রাস্তা ও প্রাচীর আবার নির্মিত হবে, তবু তা হবে সংকটময় সময়। আর 62 সপ্তাহের পরে অভিষিক্ত জনকে বোধ করা হবে, কিন্তু নিজের জন্য নয়। আর যে রাজপুত্র আসবে তার জনগণ নগর ও পবিত্র স্থান ধ্বংস করবে এবং তার শেষ হবে প্লাবনের মতো, আর যুদ্ধের শেষ পর্যন্ত উজাড় করা নির্ধারিত আছে। তিনি বহু লোকের সঙ্গে 1 সপ্তাহের জন্য চুক্তি দৃঢ় করবেন, আর সেই সপ্তাহের মাঝামাঝি তিনি বলি ও অর্ঘ্য বন্ধ করবেন এবং ঘৃণ্যতার ব্যাপক বিস্তারের কারণে তিনি একে উজাড় করে দেবেন সমাপ্তি পর্যন্ত। আর যা নির্ধারিত হয়েছে তা উজাড়ের ওপর ঢেলে দেওয়া হবে। দানিয়েল 9:2-24-27।
70 সপ্তাহ, 490 বছর জনগণ ও পবিত্র নগরের উপর নির্ধারিত হয়েছে। নির্ধারিত হিসেবে অনুদিত শব্দটির অর্থ কেটে আলাদা করা, এবং এই শব্দটি ইহুদিদের ও জিরুসালেমের জন্য এক নির্দিষ্ট সময়কাল বা পরীক্ষাকাল নির্দেশ করে। এটি সেই বিদ্রোহের সময়কালকেও বোঝাত যা জিরুসালেমের ধ্বংস এবং 70 বছরের বন্দিত্ব ডেকে আনে। এরপর 490 বছর নির্ধারিত হল, যার গণনা তৃতীয় ফরমান থেকে শুরু। বিদ্রোহের প্রথম 490 বছর নবুখদোনেজরের 3টি আক্রমণ, জিরুসালেমের চূড়ান্ত ধ্বংস এবং আক্ষরিক বাবিলনে আক্ষরিক ইসরায়েলের 70 বছরের ছত্রভঙ্গ ও বন্দিত্ব ডেকে আনে।
প্রথম ফরমানটি বন্দিদশার সমাপ্তি এবং জেরুসালেম পুনর্নির্মাণের কাজের সূচনা চিহ্নিত করেছিল। তৃতীয় ফরমানটি 2300 বছরের সূচনা চিহ্নিত করেছিল। প্রথম স্বর্গদূতের আগমনটি আধ্যাত্মিক বাবিলে আধ্যাত্মিক ইসরায়েলের 1260 বছরের বন্দিদশার সমাপ্তি চিহ্নিত করেছিল, এবং এটি 46 বছরের এক সময়কালের সূচনাও চিহ্নিত করেছিল, যখন খ্রিস্ট মিলারাইটদের ব্যবহার করেছিলেন বন্দিদশা থেকে বেরিয়ে আসা এবং একটি আধ্যাত্মিক মন্দির স্থাপন করার জন্য।
2:26-27 পদে যে শব্দটি দুবার ডিটারমিন্ড হিসেবে অনুদিত হয়েছে সেটি 4 আর্টস, এবং এর অর্থ টু উন্ড ও এ ডিক্রি। ভাববাদীভাবে ডিক্রিট করা হয়েছিল যে প্রথম ক্ষোভের শেষে পোপতন্ত্র একটি মারাত্মক উন্ড পাবে। একই শব্দটি দানিয়েল গ্রন্থের 11 অধ্যায়ের 36 নম্বর পদে ব্যবহৃত হয়েছে।
আর রাজা তার ইচ্ছামতো কাজ করবে, এবং সে নিজেকে উচ্চ করবে, এবং সব দেবতার ঊর্ধ্বে নিজেকে মহিমান্বিত করবে, এবং দেবতাদের ঈশ্বরের বিরুদ্ধে আশ্চর্য কথা বলবে, এবং রোষপূর্ণ না হওয়া পর্যন্ত সে সফল হবে, কারণ যা নির্ধারিত হয়েছে তা সম্পন্ন হবে। দানিয়েল 11:33।
36তম পদে রাজা হল পোপতন্ত্র।
পোপতন্ত্র 1828 সাল পর্যন্ত সমৃদ্ধ হওয়ার কথা ছিল, যখন তা তার মরণঘাতী ক্ষত পায়। তারপর প্রথম ক্রোধ সম্পন্ন হওয়ার কথা ছিল, কারণ সেই ক্রোধ সম্পন্ন হওয়ার জন্য নির্ধারিত ফরমানকৃত ছিল। ইসরায়েলের উত্তর রাজ্যের বিরুদ্ধে প্রথম ক্রোধের শেষে, যা খ্রিস্টপূর্ব 36 সালে শুরু হয়ে 1828 সালে শেষ হয়, পোপতন্ত্র একটি মরণঘাতী ক্ষত প্রাপ্ত হয়। ডিটারমেন্ড শব্দটির অর্থ ক্ষত।
আর আমি দেখলাম তার মাথাগুলির একটিকে যেন মৃত্যুঘাতী আঘাতে আহত, আর তার প্রাণঘাতী ক্ষত আরোগ্য হল, এবং সমগ্র পৃথিবী বিস্ময়ে পশুর পশ্চাতে চলল। প্রকাশিত বাক্য 13।
মিলারাইটদের ভবিষ্যৎবাণীমূলক কাঠামোটি ছিল 2টি উজাড়কারী শক্তি, পৌত্তলিকতা এবং তার পরবর্তী পাপাসত্তা, এর উপর ভিত্তি করে। তারা বুঝতেন ওই 2টি শক্তি পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করবে, যেমনটি দানিয়েল 8 অধ্যায় 3:10 ছাজন দর্শনে উপস্থাপিত হয়েছে।
পরে আমি এক পবিত্রজনকে কথা বলতে শুনিলাম,
এবং যে পবিত্রজন কথা বলিতেছিল আর এক পবিত্রজন তাহাকে কহিল, নিত্য উৎসর্গ সম্বন্ধীয় দর্শন এবং ধ্বংসকারী অপরাধ সম্বন্ধীয় বিষয়ে পবিত্র স্থান ও সৈন্যদল উভয়কেই পদদলিত করিবার জন্য সমর্পণ করিবার এই বিষয় কতকাল পর্যন্ত স্থায়ী হইবে। দানিয়েল 8:13।
পোপীয় উজাড়কারী শক্তি 1260 বছর ধরে পবিত্র স্থান ও সেনাবাহিনীকে পদদলিত করার কথা ছিল,
কিন্তু মন্দিরের বাহিরের যে আঙিনা আছে সেটি বাদ দাও এবং সেটি মাপিও না, কারণ সেটি অন্য জাতিদের দেওয়া হয়েছে। আর পবিত্র নগর তারা 42 মাস পর্যন্ত পদদলিত করবে, আর আমি আমার 2 সাক্ষীকে ক্ষমতা দেব, এবং তারা শোক বস্ত্রে আবৃত হয়ে 1260 দিন ভবিষ্যৎবাণী করবে। প্রকাশিত বাক্য 11:2-3।
1758 সালে প্রথম রোষের শেষে ভবিষ্যৎবাণীতে পোপতন্ত্রকে আঘাত করার কথা নির্ধারিত হয়েছিল। দানিয়েল নবম অধ্যায়ে সেই নির্ধারণটি শেষ দুই পদে বর্ণিত হয়েছে এবং ওই পদগুলিতে ডিটারমেন্ড হিসেবে দুইবার অনুদিত যে শব্দটি তা ছাজন দর্শনের সঙ্গে যুক্ত, কিন্তু ২৪তম পদে ডিটারমেন্ড হিসেবে অনুদিত শব্দটি ভিন্ন একটি হিব্রু শব্দ এবং তা মারেহ দর্শনের সঙ্গে সম্পর্কিত। শেষ দিনের ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্বকারী দানিয়েল সেই দুই দর্শনের পারস্পরিক সম্পর্ক বোঝার চেষ্টা করছিলেন, যেগুলোকে গাব্রিয়েল তাকে মনে আলাদা করে রাখতে বলেছিলেন।
আমরা এই বিষয়টি পরবর্তী প্রবন্ধে চালিয়ে যাব।
ঈশ্বর আমাদের কোনো নতুন বার্তা দিচ্ছেন না, আমাদের সেই বার্তাই ঘোষণা করতে হবে যা ১৮৪৩ ও ১৮৫৪ সালে আমাদের অন্য মণ্ডলীগুলো থেকে বের করে এনেছিল। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১৯ জানুয়ারি ১৯, ৯ টস ৯৮৫৪।